न चैतन्यं प्रभो नित्यानन्दा श्रियाद्वैत गदाधान सुभाषति गौरभक्तवृन्द
हरे कृष्ण नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु उभयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे आमी आमार परमाराध्य गुरु पाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীম জয় পতাক স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হেতু কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলার চতুর্দশ পরিচ্ছেদ হেরা পঞ্চমী যাত্রা বিষয়বস্তুর ১৮২ থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ এত শুনি প্রভু হইলা আনন্দিত মন সুখাবিষ্ট হইয়া স্বরূপে কৈলায়া লিঙ্গন সর্বদামদর গোস্বামীর মুখে এই বর্ণনা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সুখাবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন বিলাসাদি ভাবভূষার কহত লক্ষণ যেইভাবে রাধা হরে গোবিন্দের মন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সর্বদামদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন বিলাস আদি যে সমস্ত ভাব রাধারানীর শ্রী অঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা তিনি গোবিন্দের মন হরণ করেন তার লক্ষণ তুমি মুখে বলো তবে তো স্বরূপ গোসাঁই কহিতে লাগিলা শুনি প্রভুর ভক্তগণ মহাসুখ পাইলা মহাপ্রভু এই অনুরোধে সর্বদামদর গোস্বামী বর্ণনা করতে লাগলেন এবং তা শুনে সমস্ত ভক্তরা মহাসুখ পেলেন রাধা বসি আছে কিবা বৃন্দাবনে যাই তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায় দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ সে বৈলক্ষণের নাম বিলাস ভূষণ বসে থেকে অথবা বৃন্দাবনে যাওয়ার সময় শ্রীমতী রাধারানী যদি আচম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন পান তখন তাকে দেখে নানা প্রকার ভাবের লক্ষণ প্রকাশিত হয় সেই বিশেষ লক্ষণের নাম বিলাস ভূষণ উজ্জ্বল নীলমণি অনুভব প্রকরণ ৪৯ থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকে তার বর্ণনা করা হয়েছে গতি স্থান আসনাদিনাম মুখ নেত্র আদি কর্ণনাম তাৎকালিকম তু বৈশিষ্ট্যম বিলাস প্রিয় সঙ্গজম প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন প্রিয় সঙ্গম স্থানে গমন ও অবস্থিতি ইত্যাদির এবং মুখ নেত্র আদি অঙ্গের সেই সময় যে বৈশিষ্ট্য উদিত হয় তাকে বিলাস বলে। লজ্জা হর্ষ অভিলাষ সব সম্ভ্রম বাম্য ভয় এত ভাব মিলি রাধাই চঞ্চল করয়। স্বরূপ দামদর বললেন, লজ্জা হর্ষ অভিলাষ সম্ভ্রম বাম্য এবং ভয় এই সমস্ত ভাব একত্রে মিলিত হয়ে শ্রীমতী রাধারানীকে চঞ্চল করে। গোবিন্দলীলামৃত গ্রন্থের নবম পরিচ্ছেদের একাদশ শ্লোক থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তার বিশ্লেষণ করা হয়েছে। পুর কৃষ্ণ লোকাত স্থগিত কুটিলা অস্যা গতি অভূত তিরশ্চিনন কৃষ্ণাস্বর দরবৃতম শ্রীমুখম অপি চঞ্চলতাম স্ফারম নয়ন যুগম আভগ্নম ইতি সা বিলাসাখ্যা স্বালঙ্করম বলিত আসিতে মুদে প্রিয় মুদে আসিত প্রিয় মুদে। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন তখন তার গতি স্তব্ধ হল এবং তিনি কুটিল ভাব ধারণ করলেন। যদিও তার বদনারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত ছিল তবুও তার তারকা সদৃশ নয়ন যুগল বিস্ফারিত চঞ্চল বক্র হল এবং বিলাসরূপ অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ সুখ উৎপাদন করতে লাগলেন। কৃষ্ণ আগে রাধা যদি রহে দাণ্ডাইয়া তিন অঙ্গ ভঙ্গে রহে ভ্রুনা চাইয়া। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়ান তখন তার গ্রীবা কটি এবং চরণ বা জানু এই তিনটি অঙ্গ ভঙ্গ হয় এবং তার ভ্রুযুগল নাচতে থাকে। মুখে নেত্রে হয় নানা ভাবের উদ্গার এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। তার শ্রী মুখমণ্ডলে এবং নয়ন যুগলে নানা ভাবের উদয় হয় এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। বিন্যাস ভঙ্গিরঙ্গা নাম ভ্রুবিলাস মনোহরা সুকুমারা ভবেত ইয়ত্র ললিতম তদুদাহৃতম। যখন অঙ্গের বিন্যাস ভঙ্গি ও ভ্রুবিলাস মনোহর সুকুমার হয় তাকে ললিত অলঙ্কার বলা হয়। এই শ্লোকটি উজ্জ্বল নীলমণি অনুভব প্রকরণ একানন শ্লোক থেকে উদ্ধৃত। ললিত ভূষিত রাধা দেখে যদি কৃষ্ণ দুহে দুহা মিলিবারে হয়ে ন সতৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন ললিত অলঙ্কারে ভূষিত শ্রীমতী রাধারানীকে দর্শন করেন তখন তারা দুজনেই পরস্পরের সাথে মিলিত হওয়ার জন্য সতৃষ্ণ হন। হ্রিয়া তির্যগ্রীবা চরণ কটি ভঙ্গি সুমধুরা চল্লচিলি বল্লি দলিত রতিনাথ উর্জিত ধনু প্রিয় প্রেম উল্লাস উল্লসিত ললিতা লালিত তনু প্রিয় প্রীত্যে শাসিদুদিত ললিতালঙ্কৃতায়ুজতা। শ্রীকৃষ্ণের প্রীতিবর্ধন করার জন্য রাধিকা যখন ললিত অলঙ্কারে ভূষিতা হয়েছিলেন তখন লজ্জার তার গ্রীবার বক্রভাব চরণ ও কটির সুমধুর ভঙ্গি ভ্রুলতার চাঞ্চল্যে কামদেবের তেজস্বী ধনুরও পরাজয় হয় এবং প্রিয়তমের প্রতি প্রেম উল্লাসে উল্লসিত ললিতভাবে তার শ্রীঅঙ্গ পুষ্ট হয়। এই শ্লোকটি গোবিন্দলীলামৃত গ্রন্থের নবম চৌদ থেকে উদ্ধৃত। লোভে আসি কৃষ্ণ করে কঞ্চুকাকর্ষণ অন্তরে উল্লাস রাধা করে নিবারণ। শ্রীকৃষ্ণ যখন লোভাতুর হয়ে শ্রীমতী রাধারানীর বসনাঞ্চল আকর্ষণ করেন তখন শ্রীমতী রাধারানী অন্তরে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন। বাইরে বামতা ক্রোধ ভিতরে সুখ মনে কুটমিত নাম এই ভাব বিভূষণে, শ্রীমতী রাধারানীর এই ভাব বিভূষণের নাম কুটমিত। যখন এই ভাবের উদয় হয় তখন তিনি বাইরে বামতা এবং ক্রোধ প্রকাশ করেন কিন্তু অন্তরে অত্যন্ত আনন্দিত হন। স্তনা অধর আদি গ্রহণে হৃৎপ্রীত তাবপি সম্ভ্রমাত বহি ক্রোধ ব্যথিতবৎ প্রুক্তম কূটমিতম বুধৈ, কঞ্চুলি ও মুখবস্ত্র ধারণ সময় হৃদয় প্রফুল্ল হলেও সম্ভ্রম ক্রমে বাইরের ব্যথিতের মতো ক্রোধ লক্ষণে কুটমিত বলে। এটি উজ্জ্বল নীলমণির অনুভাব প্রকরণ ৪৪ শ্লোক থেকে উদ্ধৃত। কৃষ্ণবাঞ্ছা পূর্ণ হয় করে পানি রোধ অন্তরে আনন্দ রাধা বাহিরে বাম্য ক্রোধ, যদিও শ্রীমতী রাধারানী হাত দিয়ে শ্রীকৃষ্ণকে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু অন্তরে তিনি ভাবেন শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূর্ণ হোক। এভাবে অন্তরে আনন্দিত হলেও শ্রীমতী রাধারানী বাইরে বাম্য ক্রোধ প্রকাশ করেন। ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন ঈষৎ হাসিয়া কৃষ্ণে করেন ভৎসন, শ্রীমতী রাধারানী বাহিরে শুষ্ক রোদন করেন যেন তিনি ব্যথিত হয়েছেন, তারপর ঈষৎ হেসে তিনি শ্রীকৃষ্ণকে ভৎসনা করেন। পানি রুধম অবিরোধিত বাঞ্ছম ভৎসনা চ মধুর স্মিত গর্ভাহা মাধবস্য কুরুতে করভুরু হারি শুষ্ক রুদিতম চ মুখে অপি। শ্রীকৃষ্ণ যখন তার হস্ত দ্বারা তার শ্রীঅঙ্গ স্পর্শ করতে চান তখন তাকে বাধা দেওয়ার ইচ্ছা না থাকলেও করভুরু শ্রীমতী রাধারানী তাকে বাধা দিয়ে মধুর স্মিত হাস্যে ভৎসনা করলেন এবং ক্রন্দন করার ভান করলেন। এই মতো আর স্বভাব বিভূষণ যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন, এভাবে শ্রীমতী রাধারানীর ভাব রূপ অলঙ্কারে বিভূষিত হন যার দ্বারা তিনি শ্রীকৃষ্ণের মনকে হরণ করেন। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন আপনে বর্ণেন যদি সহস্র বদন, শ্রীকৃষ্ণের অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, এমনকি অনন্তদেব তার অনন্ত বদনে অনন্তকাল ধরে বর্ণনা করেও তা শেষ করতে পারেন না। শ্রীবাস হাসিয়া কহে শুন দামোদর আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তর, তখন শ্রীবাস ঠাকুর হেসে স্বরূপ দামোদরকে বললেন দামোদর দেখো আমার লক্ষ্মী দেবীর কি অসীম বৈভব, বৃন্দাবনের সম্পদ দেখ পুষ্প কিশলয় গিরিধাতু শিখি পিছ গুঞ্জা ফলময়, বৃন্দাবনের সম্পদ তো কেবল ফুল কিশলয় গিরিধাতু শিখি পিছ আর গুঞ্জা ফল, বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আসুয়াত। শ্রী জগন্নাথ দেব যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি এবং চাঞ্চল্য অনুভব করেছিলেন। এত সম্পত্তি ছাড়ি কেনে গেলা বৃন্দাবন তারে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন, তিনি মনে মনে ভেবেছিলেন এত সম্পদ ছেড়ে শ্রী জগন্নাথ দেব কেন বৃন্দাবনে গেলেন, তাকে উপহাস করার জন্য লক্ষ্মী দেবী নানা প্রকার সাজসজ্জায় আয়োজন করলেন। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি পত্র ফল ফুল লোভে গেলা পুষ্প বাড়ি, এই কর্ম করে কাহা বিদগ্ধ শিরুমণি লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুরে দেহ আনি। লক্ষ্মী দেবীর দাসীরা জগন্নাথের সেবকদের বললেন দেখ লক্ষ্মী দেবীর এত ধন সম্পদ ছেড়ে কেন তোমাদের ঠাকুর পত্র ফল এবং ফুলের লোভে পুষ্পবাড়িতে গেলেন, সর্ববিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন? এখনই তোমাদের প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও। এত বলি মহালক্ষ্মীর সব দাসীগণে কটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে, লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি, ধন দণ্ড লয় আর করায় মিনতি। এই বলে মহালক্ষ্মীর সমস্ত দাসীরা শ্রী জগন্নাথ দেবের সেবকদের কোমরে দৌড়ি দিয়ে বেঁধে লক্ষ্মী দেবীর সামনে নিয়ে এলেন এবং লক্ষ্মী দেবীর শ্রী পাদ পদ্মে তাদের প্রণাম করিয়ে ধন দণ্ড দান করিয়ে মিনতি করালেন। রথের উপরে করে দণ্ডের তাড়ন, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথকে প্রহার করতে লাগলেন এবং শ্রী জগন্নাথ দেবের সেবকদের চুরের মতো তিরস্কার করতে লাগলেন। সভৃত্যগণ কহে জোড় করি হাত, কালিয়ানি দিব তোমার আগে জগন্নাথ। তখন শ্রী জগন্নাথ দেবের সেবকেরা হাত জুড় করে বলতে লাগলেন, কাল আমরা আপনার সামনে শ্রী জগন্নাথ দেবকে এনে দেব। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্য অগুচর। তখন শান্ত হয়ে লক্ষ্মী দেবী তার ঘরে ফিরে গেলেন। দেখো আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগুচর। দুগ্ধ আউটি দধি মধ্যে তোমার গোপীগণে, আমার ঠাকুরানী বৈশে রত্ন সিংহাসনে। তোমার গোপীরা দুধ জ্বালা দেয় আর দধি মন্থন করে, কিন্তু আমার ঠাকুরানী লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসেন। নারদ প্রকৃতি শ্রীবাস করে পরিহাস, শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস। নারদ মুনির ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাস ঠাকুর এভাবে পরিহাস করতে লাগলেন আর তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদেরা হাসতে লাগলেন। প্রভু কহে শ্রীবাস তোমাতে নারদ স্বভাব, ঐশ্বর্য ভাবে তোমাতে ঈশ্বর প্রভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস তোমার স্বভাব ঠিক নারদ মুনির মতো, পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য ভাবের দ্বারা তুমি প্রভাবিত। ইহ দামোদর স্বরূপ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানে ইহ শুদ্ধ প্রেমে ভাসী। আর এই স্বরূপ দামোদর হচ্ছেন শুদ্ধ ব্রজবাসী, শুদ্ধ ভগবত প্রেমে মগ্ন থাকায় ঐশ্বর্য যে কি বস্তু তা তিনি জানেন না। স্বরূপ কহে শ্রীবাস শুন সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পড়ে মনে। স্বরূপদামোদর তখন বললেন, শ্রীবাস সাবধানে শুনো, বৃন্দাবনের সম্পদের কথা কি তোমার মনে পড়ে না? বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। বৃন্দাবনের স্বাভাবিক সম্পদ সমুদ্রের মতো অন্তহীন, আর দ্বারকা এবং বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দু মাত্র। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান এবং বৃন্দাবন তার ঐশ্বর্যপূর্ণরূপে প্রকাশিত হয়েছে। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণি গণ দাসী চরণ ভূষণ। বৃন্দাবন ধামের ভূমি হচ্ছে চিন্তামণি, বৃন্দাবনের গৃহগুলি চিন্তামণি দিয়ে রচিত এবং শ্রীকৃষ্ণের দাসীদের চরণের ভূষণ চিন্তামণি। কল্প বৃক্ষ লতার যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ নামাগে অন্য ধন। বৃন্দাবনের বনের বৃক্ষ সমূহ কল্পবৃক্ষ, কিন্তু বৃন্দাবনবাসীরা তাদের কাছে থেকে ফল ফুল ছাড়া আর কিছুই চান না। অনন্ত কামধেনু তাহা ফিরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ নামাগে অন্য ধনে। অন্তহীন কামধেনু বৃন্দাবনের বনে বনে চারণ করে, কিন্তু ব্রজবাসীরা তাদের কাছ থেকে দুধ ছাড়া আর অন্য কোনো কিছু কামনা করেন না। সহজ লোকের কথা যাহা দিব্য গীত, সহজ গমন করে যাইছে নিত্য প্রতীত। বৃন্দাবনের লোকদের স্বাভাবিক কথা দিব্য সঙ্গীতের মতো, তার তাদের স্বাভাবিক গতি নৃত্যের মতো। সর্বত্র জল যাহা অমৃত সমান, চিদানন্দ জ্যোতি স্বাদ্য যাহা মূর্তিমান। বৃন্দাবনের জল অমৃত, চিদানন্দময় জ্যোতি, সেখানকার আলোক এবং সেখানে তা মূর্তিমান হয়ে প্রকাশিত। লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মীর সমাজ, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখিকায়। সেখানকার গোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তাদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মীর থেকে অনেক অনেক গুণে শ্রেয়। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিরন্তর বংশীবাদন করেন যা হচ্ছে তার প্রিয় সখী। শ্রিয়ঃ কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরবু দ্রুমা ভূমি চিন্তামণি গমনময়ী ত্বয়মমৃতম কথাগানম নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতিঃ পরমপি তদাস্বাদ্যম অপি চ। ব্রজবাসী ব্রজগোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী, সরি ব্রজগোপিকারা হচ্ছে লক্ষ্মী দেবী, বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেখানকার তরুরাজি কল্পবৃক্ষ এবং ভূমি চিন্তামণির দ্বারা রচিত, সেখানকার জল অমৃত, কথা গান গমন নিত্য এবং শ্রীকৃষ্ণের বংশী প্রিয় সখী, সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত, তাই বৃন্দাবন ধামই কেবল একমাত্র আস্বাদ্য। ব্রহ্মসংহিতা পঞ্চম অধ্যায়ের 56 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। চিন্তামণি চরণ ভূষণ অঙ্গনানাম শৃঙ্গার পুষ্প তরবহ সুরানাম বৃন্দাবনে ব্রজধনুম ননু কামধেনু বৃন্দানি চেতি সুখ সিন্ধুরহ বিভূতি। ব্রজগোপিকাদের চরণের ভূষণ চিন্তামণি, সেখানকার বৃক্ষরাজি কল্পবৃক্ষ এবং সেই বৃক্ষের ফুল দিয়ে ব্রজগোপিকারা শৃঙ্গার করে। বৃন্দাবনের গাভীগুলি কামধেনু এবং এই গাভীগুলি বৃন্দাবনের প্রকৃত সম্পদ, বৃন্দাবনের ঐশ্বর্য আনন্দের সমুদ্রের মতো। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত। শুনি প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস, কক্ষ তালি বাজায় করে অট্ট অট্ট হাস। তাই শুনে শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন এবং কক্ষ তালি দিয়ে অট্টহাস্য করতে লাগলেন। রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল, সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভিল। প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর শুদ্ধ চিনিময় রসের বর্ণনা শুনলেন এবং সেই রসের আবেশে নৃত্য করতে লাগলেন। রসাবেশে প্রভুর নিত্য স্বরূপের গান, বল বল বলি প্রভু পাতে নিজ কান। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতেছিলেন তখন স্বরূপ দামোদর প্রভু গান গাইতে শুরু করলেন। সে গান শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কান পেতে বলতে লাগলেন, বল বল ব্রজরস গীত শুনি প্রেম উত্থলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। ব্রজরস বর্ণনাকারী গীত শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম উদ্বেলিত হল। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের বন্যায় পুরুষোত্তম ক্ষেত্রকে ভাসালেন। লক্ষ্মী দেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর। লক্ষ্মী দেবী যখন তার ঘরে ফিরে গেলেন তখন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু নাচতে শুরু করেছিলেন এবং নাচতে নাচতে তৃতীয় প্রহর হল। চারি সম্প্রদায় গান করি বহু শান্ত হইল, মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল। চারি সম্প্রদায় গান করে অত্যন্ত শান্ত হয়ে পড়লেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ মাত্রায় বর্ধিত হল। রাধা প্রেমাবেশে প্রভু হইলা সেই মূর্তি, নিত্যানন্দ দূরে দেখি করিলে নস্তুতি। শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন। দূর থেকে সেই মূর্তি দর্শন করে নিত্যানন্দ প্রভু বন্দনা করতে শুরু করলেন। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ, নিকটে না আইসে রহে কভু দূর দেশ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তার কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। নিত্যানন্দ বিনা প্রভুর ধরে কোন জন, প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন। নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতার কার আছে? তাই মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনও বন্ধ করতে পারছিল না। ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল, ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাজ্য হইল। স্বরূপদামোদর ইঙ্গিতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রান্ত হওয়ার কথা জানালেন। তখন ভক্তদের পরিশ্রান্ত হতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাহ্য চেতনায় ফিরে এলেন। সভক্ত লয়া প্রভু গেলা পুষ্প উদ্যানে, বিশ্রাম করিয়া কইলা মাধ্যানিক স্নানে। সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পুষ্প উদ্যানে গেলেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে তিনি মাধ্যানিক স্নান করলেন। জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার, লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার। তখন প্রচুর পরিমাণে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর বহুবিধ প্রসাদ উপহার স্বরূপ এল। সভা লইয়া নানা রঙ্গে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করি কইল জগন্নাথ দর্শন। সকলকে নিয়ে মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন, নরেন্দ্রে জল ক্রীড়া করে লইয়া ভক্তগণ। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করলেন। তারপর তার ভক্তদের নিয়ে তিনি নরেন্দ্র সরোবরে জল ক্রীড়া করলেন। উদ্যানে আসিয়া কইল বনভূজন, এই মত ক্রীড়া কইল প্রভু অষ্ট দিন। তারপর পুষ্পোদ্যানে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বনভোজন করলেন। এভাবে আট দিন শ্রী চৈতন্য মহাপ্রভু বিবিধ ক্রীড়া করেছিলেন। আর দিনে জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়ম। তারপর দিন শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এলেন এবং রথে চড়ে তার নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। পূর্ববত কইল প্রভু লইয়া ভক্তগণ, পরম আনন্দে করেন নর্তন কীর্তন। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মতো শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রায়ও শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পরম আনন্দে নিত্য কীর্তন করেছিলেন। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্ট ডুরি তাহা টুটি গেল। পাণ্ডু বিজয়ের সময় শ্রী জগন্নাথ দেবকে যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক গুটি পট্ট ডুরি ছিঁড়ে যায়। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফাটি যায়, জগন্নাথের ভরে তুলা উড়িয়া পলায়। শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ মন্দিরে বহন করে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে তুলুর বালিশের উপর তাকে রাখা হল। পট্ট ডুরি যখন ছিঁড়ে গেল তখন শ্রী জগন্নাথ দেবের ভারে তুলুর বালিশ ফেটে গিয়ে চতুর্দিকে তুলু উড়তে লাগল। কলিন গ্রামী রামানন্দ সত্য রাজ খান, তারে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান। এই পট্ট ডুরির তুমি হও যজমান, প্রতি বৎসরম আনিবে ডুরি করিয়া নির্মাণ। কুলিন গ্রামের রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে সম্মান করে শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ দিলেন, তোমরা এই পট্ট ডুরির যজমান হও, প্রতি বৎসর তোমরা ডুরি নির্মাণ করে নিয়ে আসবে। এ থেকে বোঝা যায় যে সেই রসমর পট্ট ডুরি কুলিন গ্রামে তৈরি হতো। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে প্রতি বৎসর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় পট্টডুরি আনবার নির্দেশ দিয়েছিলেন। এত বলি দিল তারে ছিঁড়া পট্টডুরি, ইহা দেখি করিবে ডুরি অতি দৃঢ় করি। এ বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সেই ছিঁড়া পট্টডুরি দেখিয়ে বললেন, এটি দেখে খুব শক্ত করে দড়ি তৈরি করে আনবে। এই পট ডুরিতে হয় শেষ অধিষ্ঠান দশ মূর্তি হইয়া যে হেবে ভগবান। চৈতন্য মহাপ্রভু রামানন্দ সত্যরাজ খানকে বললেন যে এই পট ডুরিতে অনন্ত শেষের অধিষ্ঠান যিনি দশ মূর্তিতে নিজেকে বিস্তার করে পরমেশ্বর ভগবানের সেবা করেন। আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে 123 এবং 124 শ্লোকে শেষ নাগের বর্ণনা করা হয়েছে। ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ সেবা আজ্ঞা পাইয়া হইল পরম আনন্দ। এই সেবার নির্দেশ পেয়ে ভাগ্যবান সত্যরাজ এবং রামানন্দ বসু পরম আনন্দিত হলেন। প্রতি বৎসর গুণ্ডিচাতে ভক্তগণ সঙ্গে পট্ট ডুরি লইয়া আইসে অতি বড় রঙ্গে। তখন থেকে প্রতি বৎসর গুণ্ডিচা মন্দিরে মার্জনের সময় সত্যরাজ এবং রামানন্দ বসু পটডুরি নিয়ে ভক্তদের সঙ্গে জগন্নাথ পুরীতে আসতেন। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে মহাপ্রভু ঘরে আইলা লইয়া ভক্তগণে। এভাবে শ্রী জগন্নাথ দেব তার মন্দিরে প্রত্যাবর্তন করে সিংহাসনে বসলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে তার বাসস্থানে ফিরে গেলেন। এই মত ভক্তগণে যাত্রা দেখাইয়া ভক্তগণ লইয়া বৃন্দাবন কেলি কইল। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের রথযাত্রা মহোৎসব দর্শন করালেন এবং তাদের সঙ্গে বৃন্দাবন লীলা বিলাস করলেন। চৈতন্য গোসাঁর লীলা অনন্ত পার সহস্র বদন যার নাহি পাই পার। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অনন্ত এবং অপার, সহস্র বদন শেষ নাগৌ তার লীলার অন্ত খুঁজে পান না। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি হেরা পঞ্চমী যাত্রা নামক শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে লীলার চতুর্দশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 257 পর্যন্ত শ্লোক সমাপ্ত।